Yanan Yanto Kirtava. এই প্রদেশের চাইতে সর্বপ্রথমে অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, গীতা গ্রন্থটি কৃষ্ণার্জুন সংবাদ, এই কৃষ্ণার্জুন সংবাদে যে সমস্ত কথা আমরা শ্রবণ করব এগুলো আমাদের নিজেদের মঙ্গলার্থ গ্রহণ করব। অর্জুন যদিও প্রশ্নকর্তা, তাহলে তিনি ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ বলে তার এই কথার প্রয়োজন নাই। আমাদের মঙ্গলের জন্যই ভগবান অর্জুনকে প্রশ্নকর্তা বা শ্রোতারূপে স্থাপন করে উভয়ের মধ্যে প্রশ্নোত্তর চলে আমাদিগকে শিক্ষা দিয়েছেন। অর্জুন কি জিজ্ঞাসা করলেন? অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি পুরুষ প্রকৃতি এবং পুরুষ ক্ষেত্র ক্ষেত্রক্রমে বস, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জিয়ং চ, জ্ঞান ও জিয়ং এইসব শিক্ষা, এই বিষয়ে আমি জানতে ইচ্ছা করি। এই প্রশ্নগুলো অর্জুনের, কিন্তু অর্জুন আমাদের হয়ে এই প্রশ্ন করেছে। শ্রী ভগবান উবাস, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র ইত্যাদি এসব যে ব্যক্তি সং প্রাহু ক্ষেত্রক্রম ইত্যাদি, ভগবান তার উত্তরে প্রথমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ তত্ত্বের কথা বলছেন, বলতে গিয়ে বলছেন হে কৌন্তেয় ইদং শরীরম, এই যে মানুষের শরীর এইটাই হচ্ছে ক্ষেত্র। মানে এসব ব্যক্তি এই ক্ষেত্রকে জানে, তদ্বিজ এই তত্ত্ববিদগণ ক্ষেত্রজ্ঞ নীতি প্রাপ, তারা হলেন ক্ষেত্রজ্ঞ। এই মোটামুটি হচ্ছে দেহকে কেন ক্ষেত্র বলা হল এবং ক্ষেত্রজ্ঞ বলতে দেহের তত্ত্ববিদকে কেন বলা হচ্ছে, এসব আমরা বলদেব প্রভুর ভাষ্যে পাব, সেই জন্য এখানে আর বলছি না। তবে আমরা যে গীতা পেয়েছি সেই গীতাতে একদিকে যেমন বলদেব প্রভুর ভাষ্য আছে, আর একদিকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য আছে। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যটি প্রথমে আছে, পরে শ্রীমদ বলদেব প্রভুর ভাষ্য আছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সকলের তত্ত্ব জিজ্ঞাসু অর্জুনকে কৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি তোমাকে পরম রহস্য স্বরূপ ভক্তিতত্ত্ব স্পষ্টরূপে বুঝাইবার জন্য প্রথমে আত্মার স্বরূপ ও পদ্ধতির কর্ম সকল ব্যাখ্যা করিয়াছি পূর্ব অধ্যায়গুলিতে। ভক্তিতত্ত্বটি হচ্ছে পরম রহস্যময় জিনিস, খুব গুচ্ছ ব্যাপার, এই জন্য সকলে ভক্তিতত্ত্ব বুঝতে পারে না। আর আত্মার কি স্বরূপ এ সব দিক জানে না। তাই আত্মার স্বরূপ ভক্তির স্বরূপ এবং বদ্ধটিকে যেসব কর্ম ব্যাখ্যা করেছে এবং নিরুপাধি ভক্তির স্বরূপ বলিলাম, নিরুপাধি যে ভক্তির স্বরূপ তাও বলিলাম, তাহাতে কর্ম জ্ঞান ও ভক্তিরূপ ত্রিবিধ অভিবের বিচার সমাপ্ত যায়। সেই কথা বলতে গিয়ে কর্ম জ্ঞান এবং ভক্তি এই ত্রিবিধ যে যোগ বা ত্রিবিধ যে অভিধেয় এর বিচার সমাপ্ত হয়েছে, বলা হয়েছে। সম্প্রতি বিজ্ঞান বিচার দ্বারা যা ও বৈরাগ্যের বিশেষ ব্যাখ্যা করতে আমাদের অনেকেরই জ্ঞান বৈরাগ্য এসব কথা জানা আছে এবং মানুষ জ্ঞানের আদর করতে জানে, বৈরাগ্যেরও আদর করে। কেন? জ্ঞানটা মোটামুটি কিছু সাধারণভাবে বুঝতে পারে আর বৈরাগ্যটাও বাহ্য বিচারের মধ্যে কিছু ধরতে পারে, কিন্তু ভক্তিটা মানুষ নিজের মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা ধরতে পারে না বলে ভক্তি তত্ত্বটা খুব গুপ্ত থাকে। এই জন্য আমাদের দেশে যার মধ্যে একটু জ্ঞান দেখে তাকে বহুমানন করে, যার মধ্যে একটু বৈরাগ্য দেখে তাকেও বহুমানন করে, কিন্তু ভক্তি যে কার মধ্যে আছে কি না আছে কতটা আছে তা বুঝতে পারে, ভক্তি বোঝা বড় কঠিন। এখন এখানে তাই বলছে সম্পূর্ণ বিজ্ঞান বিচার দ্বারা জ্ঞান ও বৈরাগ্যের বিশেষ ব্যাখ্যা করিতেছি, তা শ্রবণ করো তো তোমার নিরুপাধিক ভক্তি তত্ত্বে অধিকতর বাহ্য হইবে। তোমার হইবে মানে আমাদের হবে। আমরা যদি সত্যি সত্যি জ্ঞান এবং বৈরাগ্যের বিজ্ঞানসম্মত বিচারটা ধরতে পারি, এমনি ভাষা ভাষা যে বৈরাগ্য আমরা বিচার করি, যেমন হাঁটুর উপরে কাপড় পরা হলো, গায়ে জামা দেওয়া হলো না, কি খাওয়া কমানো হলো, একবেলা খেলো আরেক বেলা খেলো না, কি ফল ফলাতে খেয়ে থাকলো, এই যে বৈরাগ্য এটা আমরা সহজে করতে পারি। আর জ্ঞান বলতে গেলে কতগুলি শাস্ত্রীয় কথা কিংবা অভিজ্ঞান প্রসূত বিচার আমরা যদি বলি, তাহলে লোকে আমাদের জ্ঞানের পরিচয়কে বহুমানন করে। কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে জ্ঞান এবং বৈরাগ্য যে কিরূপ বিচারিত হওয়া দরকার সেইটা এই অর্থাৎ এই ছটা অধ্যায়তে বর্ণন করবে, আমরা ক্রমশ শুনব। আর এই জিনিসগুলো আমাদের জানা দরকার, প্রকৃত জ্ঞানটা কি এবং প্রকৃত বৈরাগ্যটা কি। এত জ্ঞান বলতে জড় জ্ঞানকে আমরা বুঝি, স্কুল কলেজ থেকে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানকে জ্ঞান বলি, তার অতিরিক্ত যদি আমরা জ্ঞানের চিন্তা করি তাহলে ওই ধর্মজ্ঞানীরা যে জ্ঞানের কথা বলে ওই অদ্বৈতবাদী মায়াবাদীর জ্ঞানকে জ্ঞান বলে সংজ্ঞা দেন, কিন্তু ওইটা বৈজ্ঞানিক সম্মত বিচারেতে ওই জড়জ্ঞান বা ওই যে মায়াবাদী প্রচারিত জ্ঞান এটা ঠিক প্রকৃত জ্ঞান বলে দেখে না। বৈরাগ্য সম্বন্ধে ওই রকম, প্রকৃত বিজ্ঞানসম্মত বৈরাগ্য ওই হাঁটুর উপরে কাপড় পরলে সেই বৈরাগ্য হয় না, সেটা এই অধ্যায়ের মধ্যে আলোচিত হবে। তাই বলছে এই জানলে পরে কি হবে না, নিরুপাধিক যে ভক্তি তত্ত্ব, ওই জন্য ভক্তির একটা সোপাধিক বিচার আছে, সেগুলো সগুণ, সাত্ত্বিকী ভক্তি, রাজসিকী ভক্তি, তামসিকী ভক্তি, এইগুলো মানুষ কিছু কিছু বুঝতে পারে, কিন্তু নির্গুণ নির্বাধী যে ভক্তি তত্ত্ব এটা তো মানুষ বুঝতে পারে না, এটা তো মানুষ বুঝতে পারে না, বুঝতে পারে না। কিন্তু এই বিজ্ঞান বিচারের দ্বারা জ্ঞান এবং বৈরাগ্য যদি ভালোভাবে বোঝে তখন এই নিরুপাধি ভক্তি তত্ত্ব বুঝবার সুযোগ হবে, বা এতে দৃঢ়তা আসবে, বর্তমানে দৃঢ়তা। আমি যখন ব্রহ্মাকে ভাগবত শাস্ত্রের মূল চতুশ্লোক বলিয়াছিলাম তখন জ্ঞানমে পরম বুদ্ধম যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ গৃহান প্রদীতম মায়া। কৃষ্ণ বলছেন আমি ব্রহ্মাকে এক সময় বলেছিলাম, কি বলেছিলে, চতুষ্কলোকী ভাগবত, সেই চতুষ্কলোকী ভাগবতে আমার জ্ঞান বিজ্ঞান আদির কথা বলেছি, সেখানে বলেছি জ্ঞান পরমং বুদ্ধম। শ্রীকৃষ্ণ বললেন, তখন আমি বলেছি ব্রহ্মা, আমার জ্ঞান কিন্তু পরম গুচ্ছ, সেই জন্য জড় জ্ঞানকে জ্ঞান বলে যারা মনে করে, ওই জ্ঞানের জ্ঞানী হলে তারা আমার জ্ঞান বুঝতে পারবে না। কিংবা মায়াবাদী বিষয়টাতে ব্রহ্মজ্ঞানের কথা শুনে তারা যে জ্ঞান বলে নিজে নিজে পরিচয় দিচ্ছে, সেই জ্ঞানের অনুসন্ধান করেও আমার জ্ঞান বুঝতে পারবে না। এই গোপনীয়তার এই কাজ বলছে। বললাম যে সাধারণত জ্ঞান বলতে দুটোই তো বুঝি, একটা বুঝি ওই জড় জ্ঞান চুল কলেজ থেকে যে জ্ঞান লাভ করা যায় সেই জ্ঞান বুঝি, আর একটা জ্ঞান বুঝি ওই শাস্ত্রীয় ওই মায়াবাদত্ব জ্ঞান, ব্রহ্মজ্ঞান বলে যেটা প্রচারিত, এই দুটোর দ্বারা আমার জ্ঞান ধরা যাবে না। কেন? জ্ঞানং মে পরমং গুহ্যম, আমার জ্ঞান পরম গুহ্য, গুহ্য মানে খুব গোপনীয় জিনিস, যা বিজ্ঞান সমন্বিত। আমার জ্ঞানটা একদিকে যেমন গুহ্য সেদিক বিজ্ঞান সমন্বিত। আজকাল জগতে বিজ্ঞানের আদর হয়েছে, সে জড় বিজ্ঞানের আদর হয়েছে, বিজ্ঞানের কথা লোক তো বোঝে না, কিন্তু ভক্তিতত্ত্বে চিৎ বিজ্ঞানের কথা রয়েছে, ভগবানের জ্ঞানের মধ্যে চিৎ বিজ্ঞান রয়েছে। জড় বিজ্ঞানের উন্নতি হয়েছে সত্য, মানুষ সেই উন্নতি দেখেই বলেন যে এখন বিজ্ঞানে খুব উন্নতি, জলের মধ্যে দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে, আকাশ দিয়ে যাচ্ছে, আবার মাটির নিচ দিয়ে রয়ে যাবে, হ্যাঁ কোথাও কোথাও শহর ঘুরে ফেল যাচ্ছে, নানা রকম টেলিফোন টেলিভিশন ইত্যাদি কত কথার আমি জানি বা বলবো, কিন্তু এই যে সব বিজ্ঞান আবিষ্কার হয়েছে যাতে মানুষের অনেক সুখ ভোগের সুযোগ সুবিধা হয়ে, একদিকে এটা হয়েছে, আবার আর একদিকে দেখতে গেলে এই বিজ্ঞান যত বেড়েছে মানুষের অসুবিধা তত বেড়েছে। এই ধরনের হাতি মেশিন গুলো হয়েছে, মেশিন গুলোকে বসে গেছে, বৈজ্ঞানিক প্রণালীতে যদি মালপত্র গুলো এক জায়গায় একটা প্ল্যাটফর্মে চাপিয়ে দিয়ে সেগুলো রেলের কামড়ায় ভরে দেওয়া যায়, সেই পুরুষগুলো বেকার হয়ে যাচ্ছে। এই জন্য কিছু কিছু ব্যাপারে যে সুবিধাও হয় আবার কিছু কিছু অসুবিধাও হয়, কিন্তু তথাপিও মানুষের এই জড় বিজ্ঞানের যে নানাবিধ উন্নতি, এই পার্থিব উন্নতিকে খুব বহুমানন করে। আমরাও যে সেটাকে বলি না শ্রেষ্ঠ বলি না তা নয়, কিন্তু ওর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভগবত বিজ্ঞান। ভগবান বললেন, আমার জ্ঞানের মধ্যে যে বিজ্ঞান আছে এ যদি তোমরা জানতে পারো, তাহলে জড় বিজ্ঞানের ফলে তোমরা যে সুখ সুবিধা পেয়েছ তাকে অনন্ত গুণ সুখ সুবিধা তোমরা পেতে পারো। জ্ঞান মে পরমঙ্গুজম যদি বিজ্ঞান সমন্বিত, ভগবানের বিদ্যা জ্ঞান বিজ্ঞান সমন্বিত, এই হল চিৎ বিদ্যা, এই জড় বিজ্ঞান নয়। স্বরহস্যম, এই যে জ্ঞান এবং বিজ্ঞান আছে, বিজ্ঞান সম্মত যে জ্ঞান আছে এর মধ্যে রহস্য আছে, রহস্য আছে, এই রহস্য জানতে পারলে মানুষের খুব শান্তি, খুব মঙ্গল। আমার জ্ঞান উপর উপর ভাষা ভাষা লোকে ওই যেসব জানে ওতে তো ততটা সুবিধা হয় না, কিন্তু বিজ্ঞান সম্বন্ধ হয়েছে, সেই বিজ্ঞানটা কি, এই যেমন জগ শব্দটার একটা অর্থ শুনে আমরা জলের জ্ঞান রাখি, জলটা কিসে হয় সেইটা বিজ্ঞানে বলে, এই এর মিশ্রণে এই মিশ্রণে জল হয়, এইরকম সব বিষয় গ্যাস একটা কথা আমরা শুনি, কিন্তু কত রকমের গ্যাস আছে, কোন গ্যাসের দ্বারা কি কার্য হয় এ বিজ্ঞানের বলে। এই জড়জগতে যেমন বিজ্ঞানের গুলো আমাদের বোঝায়, তেমনি ভগবানের জ্ঞান মোটামুটি ভাবে ভগবান আছেন এই জ্ঞানটাকে আমরা বলতে পারি, কিন্তু বিজ্ঞানেতে ভগবতত্ত্বের মধ্যে যে তার শক্তির বিরাজ আছে, অনন্ত শক্তি ভগবান এই ভগবজ্ঞানের মধ্যে যে অনন্ত শক্তির প্রক্রিয়া পাওয়া যায়, সেইটা হল ভগবানের জ্ঞান বিজ্ঞান। আর সেই শক্তির বিরাজ গুলো জানতে পারলে তার মধ্যে রহস্য জানা যায়, তার মধ্যে রহস্য জানা যায়। জীবশক্তি, জড়শক্তি, শিবশক্তি তিনটা তো প্রধান, কিন্তু শিবশক্তির বিরাজেতে যে কৃতার্য হয় এবং জীবশক্তি যে শিবশক্তির অন্তর্গত হয়ে থাকলে তার কি সুবিধা হয়, আর জড়শক্তির মধ্যে যে পড়ে গেলে তার কি হয়, এসব রহস্যটা জানা যায়। ভগবানের জ্ঞানের মধ্যে রহস্যটা আছে। তারায়ণে মানুষ বর্তমানে ভগবত জ্ঞানের অভাবে বা সেই বিজ্ঞানের অভাবে এবং সেই রহস্যের অভাবে মানুষ মনে করে আমাদের এই ধর্মিত সংসারে জন্ম হয়েছে বাপ্পাজি, তাহলে দাদা আমাদেরও হয়েছে, আমরা এইরকম খেতে পিঠে খাবো, তারপর একদিন মরে যাব, এই জন্য আমাদের উন্নতি হয়ে এই জন্যই আমাদের শেষ। মানুষ এই পর্যন্ত বুঝে রাখে, কিন্তু মানুষ যদি ভগবানের জ্ঞান আলোচনা করে তার মধ্যে যে বিজ্ঞান শক্তির বিরাট পরিণতি যদি আলোচনা করে, তাহলে বুঝতে পারে আমরা জীবশক্তি হচ্ছে জীবগণ প্রকটিত হয়েছি। এই জীব যদি ভগবানের শিব শক্তির অন্তর্গত হয়ে বাস করি বা কার্য করি, তাহলে আমরা শীত বিলাস লাভ করে সিদানন্দে নির্ভর থাকতে পারি। আবার সেই জীব আমরা তটস্থ শক্তি বলে আমরা জড় শক্তির অধীনে যদি মায়া শক্তির অধীনে কার্য করি, তাহলে আমাদের এই দুঃখটা ভোগ করতে হবে, তখন আমাদের এই কথাটা সত্য যে মায়া জগতে জন্মলাভ করতে হয়, কর্ম ভোগ করতে হয়, মৃত্যু লাভ করতে হয়, শোক লাভ জ্বালা পেতে হয়, তখন এই কথা। এই কথাটা হলো জীবের পক্ষে অনুপাদেয়, ওইটা হলো উপাদেয় জিনিস। শিব জগতে শিব শক্তির অন্তর্গত হয়ে জীবের যে প্রক্রিয়া সেটি হলো শিব বিরাট। এই রহস্যটু জীব যদি জানে তাহলে জীবের পক্ষে সেটা খুব উপাদেয় বিচার, তখন জীব এই মায়ার হাত থেকে প্রাণ পেয়ে কি করে শিব জগতে শিব শক্তির অধীনে আমার কার্য চলবে এই চেষ্টা করে। আর তা না হলে এই অনুপাদেও এই জড়জগতের মধ্যে এই জন্ম মৃত্যু কিতাব যাওয়া এই ভোগ এই সাধারণ মানুষ এইটাই জানে, এইটাই হবে, এর বাইরে আর তারা বুঝবে। আর বাইরে যেটা বোঝে সেটা ওই ব্রহ্মজ্ঞানীদের কাছে, ব্রহ্মজ্ঞানীরা বলে তোমরা যদি এইভাবে নিজেদের স্বরূপে ব্রহ্ম জানতে পারো, জগৎকে নিশ্চয় জানতে পারো, তাহলে তোমাদের মুক্তি হয়ে যাবে, মুক্তি হয়ে গেলে লয় হয়ে যাবে, তাহলে আর তোমাদের দুঃখ পেতে হবে। কারণ জড় জগতের পণ্ডিতের মধ্যে কেউ কেউ বললেন তাহলে আমাদের লাভ, আমরা যদি ওই রকম মুক্তিতে লয় হয়ে যাই তাতে আমাদের লাভ নেই, তার থেকে এই জড় জগতে কিছু দুঃখ ভোগ করলেও সুখ তো পাচ্ছি। যেখানে বিয়ে সাথী হচ্ছে, ছেলে পিলে হচ্ছে, বাবা বাবা বলে ডাকছে, নাতিরা দাদু দাদু করছে, টাকা পয়সা নাচছি, বাজার করে আনছি, দিনে রান্না করছে বা বউমা রান্না করছে, রান্না খাচ্ছি, ভালো খাতে যুক্ত ভিন্নগত দিয়ে ঘুমোচ্ছি, কিন্তু বেগ আছে, লয় হয়ে আমাদের কি হবে। মানুষ ওই লয়ের কথা শুনে আরো বেশি ওদিকে যায়, লয় হলে আমাদের কি হবে, কোনো সুখী থাকবে না, যে আমি লজ্জার স্ত্রীও করতে পারবো না, বলে এর মধ্যে যে দুঃখ আছে, কিছু দুঃখ আছে তাহলে কিছু সুখ আছে। মানুষ এই দিকে আকৃষ্ট হয়ে পড়ে, ওঠার প্রতিক্রিয়া এই দিকে আকৃষ্ট হয়, কিন্তু মানুষ যদি জানতে পারে যে ভগবানের শিবশক্তির অনুগত যদি তুমি হয়ে যাও এর থেকে মুক্ত হবে, কিন্তু শীত বিলাসে ভগবানের সঙ্গে শান্ত দৈক্য সূক্ষ্ম বাচ্চল্য মধু রসের সম্বন্ধ হবে এবং বিলাস হবে এবং পরম সুখে নিত্যকাল থাকবে, একথাতে মানুষ বুঝতে যদি পারে তাহলে মানুষ আর ওই জড়জগতে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না, তাদের বিয়ে করতে যাবে না, কারণ সেখানে কৃষ্ণের সঙ্গে বিবাহ হলে প্রতিপত্নী ভাবে যে সুখ হবে সেখানে বিয়ে করে দেওয়া হবে, সেখানে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হলে যে সুখ উদয় হবে এখানে জড়জগতের বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে সুখ হবে না, কেন বন্ধু আজ বন্ধু বিপদকালে সরে পড়বে। আবার এখন তো তার যুগ হয়েছে, দেখা যায় খুব বন্ধুত্ব রাজনৈতিক দল, তারপরে ওকে ডেকে নিয়ে রাস্তা মেরে দিই, বন্ধুই ডেকে নিয়ে মেরে দিই। কাজই এই জড়জগতের বন্ধুত্বে আমাদের ক্রিয়ার হই হবে না, শিবজগতে কৃষ্ণের বন্ধুত্ব, তার যে বন্ধুগণ আছে তারা যে সুখ শান্তি আনন্দের মধ্যে আছে এটা না বুঝি, দাম্পত্যটা বুঝতে পারবো না যতক্ষণ কৃষ্ণের সঙ্গে তার সন্তাগণের পাপ, ততক্ষণ পর্যন্ত আমরা এখানকার স্ত্রী সে কালো হোক পাতলা হোক মোটা হোক সরু হোক বাহ্যের চারিদিক যা করে ওই বই নিয়েই থাকতে হবে। এই জানে এছাড়া আর কিছু জানা নেই, কিন্তু ওইটা যদি জানা যায় কৃষ্ণকান্তাগণের সঙ্গে প্রতিপক্ষী বাড়ির তারা যে পরমর্শীতে পরম শান্তিতে আছে তাহলে আমরা এটা ছেড়ে দিই ওইটা দেখতে পাই। এইরকম ভাবে স্বাস্থ্য শিক্ষা দিত, তাই পূর্বে বলেছিলাম যে শিক্ষকের যে বিরাট ওইখানে কিন্তু যদি স্থান পায় তাহলে সেই বিরাটে প্রবেশ করে তারা পরম সুখী পরম আনন্দ লাভ করে। আর তা না হলে জড় বিরাটের মধ্যে জড়জগতে এসে দুঃখ করতে পারে ওরা জীবনকে মুখ্য হোক নির্বাণ হয়ে যাবে, কৈবল্য হয়ে যাবে, যা হবে লয় হয়ে যাবে, এসব প্রচুর উঠে গিয়ে কি আর হচ্ছে এই যে বহু একটু গাল বন্ধ করলেও কিছু কিছু তো ভালো বাটে, রান্না ঠান্না করে দেয় তো পকেট আছে একটু সময় সময় তা না হয় এইভাবে জীবগণের বিচার হয়। ওটা একেবারেই বিপরীত জনক, ওই কিন্তু মানুষ তো বেশি না ঠিক হয়ে ওই মায়াবাদীর যে জ্ঞান প্রচার ওই ব্রহ্মজ্ঞানের নাম করে যে হওয়া হল বীজ পান করেছে করিয়েছে সেইটাই তো মানুষকে বেশি না ঠিক করে দিয়েছে। এটা কি করে জানব তৎ অঙ্গ আর অঙ্গ আছে উপায় আছে, যে উপায় তুমি লাভ করতে পারলে ভগবানের জ্ঞান যে জ্ঞানের সঙ্গে বিজ্ঞান সমর্থিত মানে শক্তির সম্পূর্ণ বিরাট পরিণতি রয়েছে এবং তার মধ্যে কোনটাই কি রহস্য এসব জানবার উপায় আছে, কি করে সেই উপায় পাবো জ্ঞান না গ্রহণ করো গদিজন্মায় প্রতিচন্ময় আমি বলছি তুমি নাও, একথা কে বলছে শ্রীকৃষ্ণ তাকে বলছে ব্রহ্মাকে তুমি নাও বিরান গ্রহণ করো গদিচন্ময় প্রতিচন্ময় আমি বলছি তুমি নাও, অঙ্গটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি উপায়টা আমি তোমাকে শিখে দিচ্ছি আমার কাছে যদি তুমি এই উপায়টা শেখো তাহলে জ্ঞান বিজ্ঞানসম্মত ভগবত জ্ঞান জানতে পারবে এবং তাতে যে রহস্য আছে যেটা পরম প্রেম ভক্তির কথা শান্তির কথা আনন্দের কথা রথের কথা জানতে পারবে উপায়ন বলে এই বলে ভগবান ব্রহ্মাকে চতুর্থ ভাগবতে এই সব তত্ত্ব বলেছি তার প্রথম স্বরূপ কি হচ্ছে এই বাক্যর দ্বারা জ্ঞান বিজ্ঞান রহস্য ও তদঙ্গ এই চারিটি বিষয়ে উপদেশ দেয় শ্রীকৃষ্ণ বলছেন আমি দিয়েছি, অতএব এই চারিটি বিষয় ভালো করিয়া না বুঝিলে রহস্য উদয় হয়, এই চারটা বিষয় যদি ভালো করে না জানে জগতে নানা দেশে নানা রকম ধর্ম নানা আচারে আছে ভারতবর্ষে তো বহুতর ধর্ম মত প্রচার হয়েছে কিন্তু আসল বিষয়টা কোথায় আছে সে তো কেউ খোঁজে না, খুঁজবে কেন কোথায় পাওয়া যাবে তোমাকে জানে না, যেখানে যেখানে ঘুরে বেড়ালো সেই জিনিস নাই, ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়া ধর্মের তত্ত্বটা গুহাতে নিহিত, গুহা তো সর্বত্র থাকে না পাহাড়ে থাকে, পাহাড় তো সর্বত্র থাকে না সব পাহাড়ে তো গুহা থাকে না, সেটি অতি দুর্লভ জিনিস ধর্মের তত্ত্ব নিহিত গুহায়া মহাজন যেন পন্থা সেই জন্য ভগবান নিজে স্বয়ং মহাজন হয়ে ব্রহ্মাকে বললেন গ্রিয়ান গ্রহণ করো আমি বলছি তুমি শুনে নাও জানতে পারবে অঙ্গটা যদি জানো উপায়টা যদি জানো তাহলে তুমি রহস্য বুঝতে পারবে অর্থাৎ আমার প্রেম ভক্তির মধ্যে ঢুকতে পারবে এবং তার সাধনটা হচ্ছে তদঙ্গ সাধনটা বুঝতে পারবে। সেই চারিটি বিষয় ভালো করিয়া না বুঝিলে রহস্যদয় হয় না। অতএব তোমাকেও অর্থাৎ অর্জুনকেও বলছেন, ব্রহ্মাকে আমি এই বলেছিলাম, শ্রীকৃষ্ণ আজ বলছেন অর্জুন তোমাকেও বিজ্ঞান উপদেশ পূর্ব রহস্য উপযোগিনী বুদ্ধি অর্পণ করিতেছি। একদিন আমি যেমন ব্রহ্মাকে বলেছিলাম, আজ অর্জুন তোমাকে বলছি। গীতাপাঠ আমাদের দেশে অনেক ঘরে ঘরে হয়, বহু লোক গীতাপাঠ করে, কিন্তু লোক মনে করে গীতাটা ওই কেবল পড়ে যাওয়ার জিনিস, এক অধ্যায় পাঠ করলেই হয়, একটা শ্লোক পাঠ করলে হয়, ফলশ্রুতি কিছু অনেক আছে, সুতরাং যদি বেশি না পারো এক অধ্যায় পড়বে তাহলে তোমার এই হবে, আর যদি দুই অধ্যায় পড়তে পারো তাই এ হবে, আর নয় একটা শ্লোক পড়তে পারলে তোমার এই হবে, ওটা যেন পড়ার জিনিস। কতগুলো লোক মনে করে ওই গীতাটা কেবল আবৃত্তি করতে হবে, গীতায় যে উপদেশ আছে সেই উপদেশ যে লাভ করতে হবে, উপদেশের জ্ঞানটা যে বুঝতে হবে সেটা দুর্বৃত্ত থাকে, খালি ওই আবৃত্তির দিকে অধিকাংশ লোক সকালে ওই গীতা আবৃত্তি করে, সেই বা চণ্ডী আবৃত্তি করে, কিন্তু চণ্ডীর তত্ত্বটা বুঝবার যত্ন করে না, গীতার রহস্যটা বুঝবার জন্য, গীতা জ্ঞানের মধ্যে যে রহস্য, যেমন ব্রহ্মাকে চতুষ্প্রতি ভাগবতে যে রহস্যের জ্ঞান দিলেন, গীতায় অর্জুনকে যে রহস্য জ্ঞান দিলেন গীতা উপদেশে, এদিকে পরীক্ষা করে ওই আবৃত্তি করে আবৃত্তি। আর অনেক লোক আছে আবৃত্তি চেয়েও ওই গীতার উপরে একটু ফুল চন্দন দিয়ে একটু নমস্কার করে, এইটা রোজ করলি তার যেন সাক্ষাৎ তার সব হয়ে গীতা একটু ফুল চন্দন দিল, গীতা তো আমি পুজো করি, আর মরবার সময় বলবো দেখি আর কিছু করি না, আমার মুখের উপর এখানে গীতা দিয়ে দিই, এখানে গীতা ওর মুখের উপর দিয়ে দিলে মুখটা ঠান্ডা হয়ে যায়। এইরকম মানুষের অধিকাংশ লোকের ধারণা গীতা সম্বন্ধে, কিন্তু গীতায় এই যে বলছেন শ্রীকৃষ্ণ তোমাকেও বিজ্ঞান উপদেশ পূর্ব রহস্য উপযোগিনী বুদ্ধি অর্পণ করিতেছি, তোমাকেও করছি অর্জুন, ব্রহ্মাকে করিতে একদিন, আজ তোমাকে করছি, তুমি নাও। বিশুদ্ধ ভক্তি উদিত হইলে অহিতুক জ্ঞান এবং বৈরাগ্য সহজে উদিত হয়। লোকের অনেকে ধারণা বোঝে না, আমরাও ছেলেবেলা ওই রকম মনে করেছি যে একটু যদি বৈরাগ্য হয় তার ভক্তি হয়ে যায়, একটু জ্ঞান হলে ভক্তি হয়ে যায়, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির জনক নয়, সেরা ভক্তি জন্মাতে পারে না, ভক্তি জন্মালে যে জ্ঞান বৈরাগ্য জন্মে সেই হল আসল জ্ঞান, বৈরাগ্যের দ্বারা ভক্তি হবে না। এই এক গ্লাস চালের ভাত খায় সে কমিয়ে 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 করবে, আধটা দাগ একশো বা ভাত খেলে তার যে বৈরাগ্যের থেকে ভক্তি হয়ে যাবে তা হবে না। কিন্তু মানুষের ধারণা দেখুন, মানুষ ওইটা বোঝে বৈরাগ্য করাটা বোঝে, আর জ্ঞান কিছু কথাবার্তা শেখা এইটা বোঝে, কিছু কথাবার্তা জানলি জ্ঞান হয়ে গেল, আর কিছু জিনিস থাকতে পারলি বৈরাগ্য হয়ে গেল, কিন্তু এ হলে ভক্তি হবে, ভক্তি হলে পরে জ্ঞান হবে। তাই এখানে বলেছেন বিশুদ্ধ ভক্তি উদিত হইলে অহৈতুক জ্ঞান এবং বৈরাগ্য সহজে উদিত হয়, অহৈতুক মানে হেতু রই আপনি উদিত হবে, সহজে উদিত হবে, এই যে ভক্তি ফলে যে জ্ঞান বৈরাগ্য এইটি হল আসল জ্ঞান। তুমি ভক্তি আচরণ বুঝব, এই দুটি আনুষঙ্গিক ফল অনুভব করো, হে অর্জুন আমি এই তৃতীয় সত্যে তোমাকে যে উপদেশ দেব তাতে এই বিজ্ঞান সম্মত আমার রহস্য উপযোগিনী বুদ্ধি আছে, এই নাও, এই নিয়ে শুদ্ধ ভক্তি তুমি লাভ করো, আর আনুষঙ্গিক ভাবে জ্ঞান বৈরাগ্য যদি তুমি লাভ করো, লাভ করলেই তোমার দেখবে শান্তি হবে। কঞ্চ এই শরীরের নাম ক্ষেত্র, যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনি ক্ষেত্র, এই বলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের কথা পরিচয় দিলেন, আর অন্যান্য অনেকগুলো তো কথা জিজ্ঞেস করেছেন, পরপর আলোচনা। এখন এই বিষয়ে বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্য আমরা শুনব। এটা ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য ঘটনা। তাৎপর্যটা মনে রাখছ, শ্রী বলদেব কথিতা পূর্ব সত্তা জ্ঞান অর্থাৎ বিবাদয় অষ্টি স্বরূপানি বিশুদ্ধন্তে তেষাং সত্যি অন্তিমে উটম ভক্ত পূর্ববদিচ্ছায়ং জ্ঞানম দারং ভবত গৃহ বিবেক জ্ঞান তদ বক্তব্যং ত্রয়োদশী। এই ত্রয়োদশীতে কি বক্তব্য, কি এই অধ্যায়টা কি বলবেন, এই চারটি লাইনে তো সেই কথাটা বলেছে। এই ত্রয়োদশ অধ্যায়টায় আমরা কি পাব, কথিতা পূর্ব সত্তা জ্ঞান, পূর্ব শতকদ্বয়ের দ্বারা, মানে তিনটা শতক তো পূর্বে এটা যুক্ত, প্রথম ছয় অধ্যায় তারপর ছয় অধ্যায়, এই যে বারো অধ্যায় আমরা শ্রবণ করেছি, এই ছয় অধ্যায় কথিতা কথিত হয়েছে অর্থাৎ বিবাদ, অর্থ বিচার করে বিবাদের কথা বলা হল। অর্থ স্বরূপাণী বিসর্জন পেতাম, তাদের স্বরূপগুলো এই অধ্যায়কে বিচার হবে, বিশোধিত হবে, বিসর্জনকে বিশোধিত হবে, সত্য অন্তিমের ফুট হবে। এই অন্তিম যে সত্য তৃতীয় সত্য মানে ১৩ থেকে ১৮ অধ্যায়, এই ১৮ অধ্যায়ের মধ্যে ওটা ফলচার করে বুঝিয়ে বলা হবে, বুঝিয়ে বলা হয়েছে, কথিত হয়েছে। এখন সেই স্বরূপগুলো আবার বিশোধিত হবে, শোধিত বিশোধিত এই সত্য। এই ভক্ত উপবদিষ্টায়া পূর্বে উপদিষ্ট যে ভক্তিকতা আছে, পূর্বে যে ভক্তিকতা উপদেশ দেওয়া হয়েছে, জ্ঞানম দারণ ভবত, সেই উপদিষ্ট ভক্তি যদি বুঝতে পারা যায় তাহলে জ্ঞানটা তার দরজায় পাওয়া যাবে, জ্ঞানটা তার দরদার। কিন্তু এই আগে উপদিষ্ট ভক্তিটা বুঝতে হবে, ভক্তিতত্ত্বে প্রবেশ করলে জ্ঞান আপনি হবে, তা নাহলে ভক্তিতত্ত্ব না বুঝে জ্ঞান জ্ঞান করলে জ্ঞান হবে না, ওই হবে জড় জ্ঞান আর ওই মায়াবাদী ওই ব্রহ্মজ্ঞানের নামে কতগুলো বিধবা, ওই হবে দেহ দেশ বিজ্ঞান রয়েছে, দেহ কি জীব কি ঈশ্বর কি এদের বিজ্ঞান কি, এই সব এই সব শ্রেয়দেশের বলা হবে। এই জন্য মূলে এসে বলে বলে এখন বলতে আরম্ভ করে আর্য সত্য, এটা প্রত্যেক অধ্যায়ের প্রথমে ওই সমস্ত অধ্যায়ের পার্থটুকু ঈশ্বর চক্রবর্তী করেছেন, নির্ণয় করেছেন এই জীবন চন্দনের মধ্যে বলে আর্য সত্য প্রথম সত্য, সত্য মানে ছয় অধ্যায় মানে প্রথম হচ্ছে ছয় অধ্যায়, নিষ্কাম কর্ম সাধ্যম জীবাত্মক জ্ঞান পরমাত্মক জ্ঞান পর্যায়া চর্চিত। প্রথম ছয় অধ্যায়কে নিষ্কাম কর্ম সাধ্য, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করলে লোকে তো বোঝে না, লোকে আত্মজ্ঞানে লাভার জন্য কিছু কিছু করলে যাবে না, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করতে হবে, তাতে চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে তবে জীবের আত্মজ্ঞান, তখন জীবাত্মজ্ঞান জীবাত্মের জ্ঞান হবে, যেটা পরমাত্মজ্ঞান উপযোগী করা, যেটা পরমাত্মজ্ঞানের উপযোগী রূপে চর্চিত, এটা হল ভগবানের ভক্তির উপযোগী উপাসনার উপযোগী, উপাসনা মানে ভক্তি উপাসনার উপযোগী, এটা দেখানো হয়েছে যে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, নিষ্কাম কর্ম করলে হবে না, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করতে হবে, তাতে সাধিত হবে জীবাত্মক জ্ঞান, যে জীবাত্মক জ্ঞান পরমাত্মার জ্ঞানে পরমাত্মার উপাসনার উপযোগী। আমরা বর্তমানে দেহকে আত্মবুদ্ধি করে রয়েছি, কাজে আমাদের ভগবত ভজনের কোন প্রশ্ন নেই। ভগবত ভজন করতে গেলে আমাদের জীবাত্মার স্বরূপ জ্ঞান চাই, যেটা চৈতন্য জয়ন্তী সে আমি কেন করে জারে ব্যবস্থা ওইটা চাই। ওইটা লাভ করবার জন্য দুটাই উপদেশ দিয়েছেন আদি সত্যে, মানে প্রথম সাহেব যাই, সেটা হলো নিষ্কাম কর্মযোগের কথা। আমরা কর্ম করি সত্য, কিন্তু বেশিরভাগ কর্ম করি সকাম, কিন্তু নিষ্কাম কর্ম করতে হবে, এইটা ভগবানে অর্পণ করতে হবে, তবে নিষ্কাম কর্মযোগ হবে। ভগবানে অর্পণ করলে নিষ্কাম কর্ম, ভগবানের সেবার জন্য যে কর্ম শাস্ত্রে বহিত হয়েছে সেই নিষ্কাম কর্ম করে ভগবানে অর্পণ হলে তার ফলে চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে জীবাত্ম জ্ঞান হবে, জীবাত্ম জ্ঞান প্রকাশ হলে তখন ভগবানের উপাসনার উপযোগিতা আসবে, ভগবানের উপাসনা করবার যে সুযোগ আসবে। এইটা দেখানো হয়েছে প্রথম তত্ত্ব। তারপরে মধ্য তত্ত্ব কি দেখানো হয়েছে সেইসব বলা হয়েছে। আর এখানে আমি থামি, কেননা এ তো যদিও ভূমিকা বললাম না কর্মটা হবে বলে, এও তো কর্মট করবি, কেননা গোস্বামীদের বাক্যগুলো ভালো করে আমরা বুঝে নিতে গেলে একটু কর্মট হবে। সরল সহজ কথায় যদি বুঝতে হয়, এই বাজারে যা আলু আনবি, পটল আনবি, এই মাছ আনবি, ইত্যাদি যে বলেছেন এটা তো সহজ, এটা তো সহজ। ভগবানের জন্য নারায়ণের কাছে কলা আনবি, নারায়ণের কলা বুঝতে পেরেছিস তো, ওরা যেটা সবচেয়ে ছোট, আচ্ছা চাই আনবি, সেটা ফুল আনবি, বাড়িতে ফুল হয় না, এইসব কথাগুলো আমরা বুঝি, এগুলো সহজ। কিন্তু এই যে বলছে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, তাতে চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে আত্মজ্ঞান প্রকাশ পাবে, এই শুদ্ধ আত্মজ্ঞানে ভগবানের উপাসনা ভক্তি করবার উপযোগিতা আসবে। এটা কি অত সহজ হবে? তবে হ্যাঁ, মনোনিবেশ পূর্বক আমরা যদি শুনি আর ভগবানের যদি কৃপা প্রার্থনা করি যে প্রভু তুমি কৃপা না করলে তোমার কথা বুঝতে পারবো না, ভগবত কৃপায় আন্তরিকতার সহিত আমরা শ্রবণ করলে কিছু কিছু বুঝবো, বুঝবার জন্যই সে কথাগুলো হয়। যেখানে আমাদের আন্তরিকতার অভাব, যেখানে মনঃসংযমের অভাব, যেখানে ভগবানের কাছে কৃপা প্রার্থনার অভাব, সেগুলো বুঝতে পারবো না। ওটা তো চট করে বুঝে যাব বাজারের জ্ঞানটা, আবার ওই কর্মজ্ঞানের নামে যেটা ওটাও বোঝা যাবে। জগৎটা কিছু না, তুমি সে নিজেকে চিনতে পারছো না, বুঝতে পারছো না, তুমি মনে করো তো তুমি সে, এটাও চট করে বুঝে যাবো, কারণ কপাল তো বন্ধ, বুঝে যাও। কিন্তু এই নিষ্কাম কর্মযোগ সাধ্য যে শুদ্ধ শুধাত্মজ্ঞান, এটা পরমাত্মার জ্ঞানের উপযোগী, এইটা বুঝতে পারছি। মধ্য সত্যে এই পরবর্তী দ্বিতীয় সত্যে, মানে সাত থেকে আপনার বারো পর্যন্ত যেটা আমরা শুনে গেছি, মধ্য সত্যে তো ভক্তি সদৃশম, এটা হলো ভক্তিযোগ, আর ওটা ছিল কর্মযোগ। প্রথম সাহেব যে কর্মযোগ, তারপর ভক্তিযোগ, এখন হচ্ছে জ্ঞানযোগ। আমরা জ্ঞান বলছি উল্টো বুঝি, এই বিচারের জ্ঞানযোগ শুনলে আমাদের প্রকৃত জ্ঞান হবে, তা নয় উল্টো হয়ে যায়। এই ভক্তি সদৃশমের যে কথাটা ওই সাত থেকে বারোর মধ্যে আছে, পরমাত্মা উপাসনা, যে ভক্তি শব্দে সদৃশ যেটা, সেটা হলো পরমাত্মার উপাসনা, পরমাত্মার উপাসনা। মহিমন্ড উদ্বক উপদিষ্টম, এই পরমাত্মা উপাসনারূপ যে ভক্তি, এইটার মহিমা বর্ণন পূর্বক উপদিষ্ট হয়েছে। ওই ভক্তি যোগ অযোধ্যায় ভক্তির মহিমা ভালো করে উপদিষ্ট হয়েছে, সেটা আমরা শুনে গেছি। তৎস কেবলম, এই ভক্তি যদি কেবলা হয়, কেবলম অনন্যা কেবলা অকিঞ্চনা, আবার নিয়ে গেলে ভগবান উপাস ইদং শরীরং কন্তেয় অর্জুন কয়েকটি প্রশ্ন করেছেন, ভগবান তার উত্তর ক্রমশ দিবেন বলে এই প্রথম ক্ষেত্র এবং ক্ষেত্রকের কথা বলতে আরম্ভ করেছে। এর ভক্তিগুণ ঠাকুরের ভাষ্য আমরা শ্রবণ করেছি, শ্রীমদ বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্য অনেকটা আমরা শুনেছিলাম। তার বলদেব প্রভু বলছেন যে ভগবান বলছেন আদ্য সত্যে অর্থাৎ প্রথম সত্যে গীতায় তিনটি সত্য, প্রথম সহায় দ্বিতীয় সহায় তৃতীয় সহায়, প্রথম সত্যতে নিষ্কাম কর্ম সাজ্যং জীবাত্ম জ্ঞান, নিষ্কাম কর্মসাধ্য জীবাত্ম জ্ঞানের কথা বলা হয়েছে। পরমাত্ম জ্ঞান উপযোগিতয়া যে জীবাত্ম জ্ঞান পরমাত্ম জ্ঞান লাভের উপযোগী এইটি দর্শিত প্রথম ছয়োধ্যায়। মধ্য সত্যে দ্বিতীয় ছয়োধ্যায় ভক্তি শব্দিতম পরমাত্ম উপাসনা, প্রথম দ্বিতীয় ছয়োধ্যায় হচ্ছে ভক্তিযোগ, ওটা হল নিষ্কাম কর্মযোগ। তো এই ভক্তিযোগ হচ্ছে ভক্তি শব্দে পরমাত্মার উপাসনা। প্রাকৃত জগতে ভক্তি শব্দ অনেক জায়গায় ব্যবহার হয়, পিতৃমাতৃভক্তি, দেশভক্তি, তারপরে তো ঔষধে ভক্তি করে খা, রান্না করে ভক্তি করে রান্না কর, ভক্তি করে পরিশ্রম কর, এইরকম নানা জায়গায় ভক্তি কথা ব্যবহার হয়। কিন্তু ভক্তি শব্দে যে কেবল ভগবত উপাসনাকে লক্ষ্য করে, অন্য জায়গায় ভক্তি শব্দ যে এই ভক্তির তাৎপর্য নয় এটা বুঝতে পারে না। ভক্তিটা যত্রতত্র ব্যবহার করে, ভগবান শব্দটাও যেখানে সেখানে যেমন লাগিয়ে দেয়, ভক্তি শব্দটাও যেখানে সেখানে লাগিয়ে দেয়। এর কি দেশভক্তি, এর কি মাতৃভক্তি, এর কি পিতৃভক্তি, কিন্তু এই ভক্তি শব্দ অন্য কোনো জায়গায় ঠিক সুষ্ঠু ব্যবহার হতে পারে না, এটা একমাত্র ভগবান। তাই এখানে বলছে ভক্তি শব্দিতম পরমাত্ম উপাসনা, ভক্তি শব্দে শব্দিত যে বিষয় সেটা হল পরমাত্মার উপাসনা। তখন মহিমনিগত পূর্বকম উপদিষ্টম, সেই মধ্য সত্যে অর্থাৎ সাত হইতে দ্বাদশ পর্যন্ত যেটা আমরা শুনে গেছি, সেই ছয়োধ্যায়তে ভক্তি বলতে যে পরমাত্মার উপাসনা সেটা বলা হয়েছে, এবং এই পরমাত্মা উপাসনারূপ যে ভক্তি এর যে মহিমা সেইটা বর্ণন করে উপদেশ দেওয়া হয়েছে। তবে ভক্তি সম্বন্ধে যেমন ওই একটা কথা বললাম, আরো কথা আছে। শব্দ ব্যবহার করলেও সব জায়গার ব্যবহৃত শব্দের তাৎপর্য এক নয়। যেমন ওই ভগবত উপাসনা ছাড়া অন্যত্র যে ভক্তি শব্দ ব্যবহার হয় সেটা ঠিক ভক্তি শব্দের তাৎপর্য নয়। আরো আছে ভক্তি গুণীভূতা প্রধানভূতা এবং কেবলা, তিনটি বিভাগ। গুণীভূতা ভক্তিকে ভক্তি বলা হলেও সে ঠিক প্রকৃত ভক্তির স্বরূপ সেখানে নাই। প্রধানীভূতা সে কিছু ভক্তির পরিচয় পাওয়া যায়, আর কেবলাতে হচ্ছে ভক্তির সম্যক পরিচয়। তাই এখানে বলেছেন যারা প্রসিদ্ধ ভাগ্যবান সুকৃতিমান অর্থাৎ কি, তারা একমাত্র কৃষ্ণ। গজেন্দ্র যেমন আত্ম হয়ে কৃষ্ণকে ডেকেছিলেন, ধ্রুব যেমন অর্থাৎ ছিলেন পরিভাজন করেছিলেন, তারপরে হল জিজ্ঞাসা। জিজ্ঞাসু যারা, জিজ্ঞাসুদিকের মধ্যে যারা ভগবানের ভক্তি করে তত্ত্ব জ্ঞান লাভে জিজ্ঞাসা করবেন সে ভালো, আর অন্য জিজ্ঞাসা হলে বলতে অন্যরকম স্বর্ণকাদি নবজীবন্দ প্রভৃতি। তারপরে জ্ঞানী, জ্ঞানী বলতে সুখদেবাদী তারা ওই তত্ত্বজ্ঞান এর জন্য ভগবত আরাধনাই করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন। এসব হল সুকৃতি মানের কাজ। তবে তার মধ্যেও একটা কথা আছে, এরা যখন তৎকান্তি প্রসঙ্গে ন কেবল অংশ, এরা যখন আবার একান্ত ভক্তের বা ঐকান্তিক ভক্তি সম্বন্ধে সম্বন্ধ লাভ করা ঐকান্তিক ভক্তের প্রসঙ্গ পাবে, তখন এদের এরা কেবল হবে, তখন আর আত্মহত্যাটি থাকবে না। ওই সুস্কৃতি হলে তো অন্যদিকে, সুস্কৃতি মান হলে এইদিকে। আবার যদি ঐকান্তিক ভক্তের সঙ্গ পায়, শুদ্ধ ভক্তের সঙ্গ পায়, তাহলে একান্তিক প্রসঙ্গে ন, একান্ত মানে ঐকান্তিক ভক্তের প্রসিদ্ধ সঙ্গের দ্বারা কেবল অংশ কেবল হবে তারা তৎ প্রাপক হবে, এবং তারপরে পূর্বের কথার মতন ভগবত প্রাপক হবে, ভগবান পাওয়া হবে। যোগে ন জ্ঞান, যোগে ন জ্ঞানে ন উপকৃষ্টম বৈশিষ্ট্য প্রধান তদ উপলম্বক মোচকং উত্তম। আর যোগ জ্ঞান এ অনুসরণ করে এদিকে সঙ্গে নিয়ে অনুপ্রাণিত হয়ে যারা ভগবত উপাসনা করবেন, তারা ওই প্রধানভূত ভক্তি হলেও ঐশ্বর্য প্রধান তদ রূপ উপলম্বক, তাদের ওই ভগবানের যে ঐশ্বর্য জ্ঞান যুক্ত যে স্বরূপ সেই তারই প্রাপ্তি হবে, তদ রূপ উপলম্বক। আর মোচক উচ্চম এবং সংসার মুক্তি হবে, ইতি উত্তম একথা বলা হয়েছে। তথা অশ্বিন অন্ত শতকে এটা বলে বলদেপুরম পূর্ব দুটোর সত্যের কথা একটু সংক্ষেপে সেরে, তথা অশ্বিন অন্ত সত্যে এখন এই শেষ সত্যে এই যেটা আমরা আরম্ভ করেছি ১৩ হইতে ১৮ পর্যন্ত এই ছয়ের চায় প্রকৃতি পুরুষ তৎ সংযোগ হেতুক জগৎ ঈশ্বর স্বরূপাণি কর্মজ্ঞান ভক্তি স্বরূপাণি চিবিত্তম। এখন এই সব কিছু হচ্ছে প্রকৃতি পুরুষ এবং তৎ সংযোগ হেতু যে জগৎ, প্রকৃতি পুরুষের সংযোগে যে জগৎ এবং ঈশ্বর স্বরূপাণি এবং ঈশ্বরের স্বরূপ সমূহ, তাহলে এই প্রকৃতির স্বরূপ পুরুষের স্বরূপ, প্রকৃতি পুরুষের সংযোগে যে জগৎ সৃষ্টি হয় সেই জগতেরই বা কি স্বরূপ, ওরা তো বলে যায় জগৎ মিথ্যা, ওরা বললে তার হবে না। তা ঈশ্বর স্বরূপাণি কর্ম জ্ঞান ভক্তি স্বরূপাণি, কর্মের স্বরূপ জ্ঞানের স্বরূপ ভক্তির স্বরূপ এইসব স্বরূপাণি চিষ্ট, হ্যাঁ এখানে বিচার হচ্ছে। এই যে সত্যের থেকে এই সব স্বরূপ বিচার জ্ঞান ঐশ্বর্যায় চেতাব ত্রয়ে অশ্বিন অধ্যায়ে দেহ জীব পরেশ স্বরূপাণি বিবেচনীয়ানি, হ্যাঁ জ্ঞানের ঐশ্বর্যায় জ্ঞানটাকে বিশদ করবার জন্য এতাবৎ ত্রয়োদশে এইসব জিনিস এই ত্রয়োদশে এই অশ্বিন অধ্যায় এই ত্রয়োদশ অধ্যায় দেহ জীব পরেশ স্বরূপ, এখানে দেহ জীব আর পরে ভগবান এদের স্বরূপ সমূহ বিবেচনা করা উচিত, এইখানে তার বিবেচনা দেখিয়েছে। তদিদম অর্থজাতম অভিধাতু ভগবান পান, তাহলে এই সকল বিষয় যে অর্থ আছে বিষয় আছে সেইটা অভিধাতু বলবার জন্য ভগবান পান। ইদম এই শ্লোকের পূর্বে এই কথাগুলো উপক্রমণিকায় আনলেন বলদেব প্রভু, কিন্তু এইখান থেকে এই শ্লোকের অর্থ বলছেন ভগবান। ইদম হে কন্ত ইদং, ইদং মানে ইন্দ্রিয় প্রাণং শরীর ভক্তু জীবৈত্য, ইন্দ্রিয় প্রাণ আর শরীরের সহিত ভক্তু জীবৈত্য, ভক্তার জীবে ভোজ্য সুখ দুঃখাদি, ভোজ্য যে সুখ জীব হচ্ছে এখানে ভোক্তা, জলজগতে বদ্ধতি ভোক্তা, আর তাদের ভোজ্য হচ্ছে সুখ দুঃখ, জগতে তারা কিছু সুখ ভোগ করে কিছু দুঃখও ভোগ করে, এর প্রহরকর্তা এইটার প্রহর। এই যে ভোক্তা অভিমান করলে তার যে ভোগ্য সুখ এবং দুঃখ এইটার প্রলয় হয়, এইটার উদ্ভব হয় প্রলয়টা ক্ষেত্রমিতি অভিধিয়তে তত্ত্বজ্ঞই, সেই জন্য এই শরীরটাকে ক্ষেত্র ক্ষেত্র বলা হল। শরীরটাকে যে ক্ষেত্র বলা হলো কেন, মাঠকে ক্ষেত্র বলে, ধানক্ষেত্রগুলোকে ক্ষেত্র বলে, কেন সেখানে কতগুলো জিনিসের প্রলয় উদ্ভব হয়, সেই শরীরটা কেন বললে, শরীরটা বলল এই শরীরে বক্তা অভিমানী যে জীব আছে তার ভোগ্য সুখ দুঃখ রূপ ফল এর উৎপত্তি এই শরীর, এই জন্য এই শরীরটা ক্ষেত্র, এই জন্য একে ক্ষেত্র সেই অভিধান দেওয়া হয়েছে তত্ত্বক্ষেত্রটা। এ তৎ শরীরম দেবহম মানবহম স্থূলহম কৃষহম ইতি অজ্ঞই আত্মভেদে নতীয় মানব। এখন এই যে ভোক্তা অভিমানী জীব, এদের এই শরীরে দেহেতে আত্মাভিমান, সেই জন্য কেউ বলেন মানব আমি, দেবতা আমি, চুল আমি, সূক্ষ্ম আমি, এই মোটামুটি কয়েকটা বলা হচ্ছে, এই রকম আজ আমিত্বের পরিচয় দেয় এই দেহের মধ্যে ভোক্তা অভিমান করে যে জীব বাস করে, যার জন্য এই ভোগ্য ফল হচ্ছে এই সুখ দুঃখ জগতে। এই আত্মভেদম এবং প্রতীয়মান, এই আত্মভেদ প্রতীয়মান হইলেও যা সজ্জাসনাদিব আত্মন ভিন্নম আত্মভোগ মুখ্য সাধন ব্যক্তি তদ ভেদ্য শরীরার তদ ভেদিত্রিতয়া ভিন্নম তদ্বিদ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ স্বরূপজ্ঞা ক্ষেত্রজ্ঞম। এখন এই প্রতীয়মান হচ্ছে ভেদটা, প্রতীয়মান হলেও শয্যাসন আছে, একটা আসনের উপরে আমি বসেছি কিন্তু আসনটা তো আমি নয়, আসনটার থেকে আমি পৃথক, শয্যা আমি শুয়ে আছি কিন্তু আমি তো শয্যার থেকে পৃথক। এইরকম শয্যাদি বধ শয্যাদি নয় আত্মন ভিন্নম, আত্মা হচ্ছে ভিন্ন, আত্মভোগ মোক্ষ সাধন অংশ, এই দেহেতে একদিকে যেমন সুখ দুঃখ রূপ ফল ভোগ হয় আবার মোক্ষ সাধন, এই শরীরটি মানুষ মোক্ষের সাধন করতে পারে আর ভোগেরও সাধন করতে পারে, এইটা যে জানে এ একটা জানার বিষয়। কেবল যারা জানে যে কেবল ভোগই হয় এই শরীরে আর কিছু হয় না তা নয়, এই শরীরে যেমন ভোগ করা যায় আবার মোক্ষ লাভের সাধনও করা যায়। তং বেদ্যা শরীরা, সেই বেদ্য শরীর হইতে বেদিত্রিতয়া ভিন্ন, শরীরটা বেদ্য সে জানবার বিষয় আর জ্ঞাতাকে জীব সে ভিন্ন, একটা জ্ঞাতা আর জ্ঞেয়, শরীরটার মৃত্যু যদি আমাদের বেদ্য হয় তাহলে বেদিত্রিতা আসছে যে জানবে সে আত্মা, আত্মা শরীরের সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে, কাজে যেহেতু সে জ্ঞাতা আর শরীরটা এখানে বেদ্য জ্ঞেয় সেহেতু দুজনের মধ্যে পার্থক্য, বেদ্যার শরীরার তদ বেদিত্রিতয়া ভিন্ন, তদবিদ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ স্বরূপজ্ঞা, এই যে জানে তারা ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এই স্বরূপটা, ক্ষেত্রজ্ঞত্ব খুশি হও, এইটা হলে তাকে ক্ষেত্রজ্ঞতা। শরীরের তত্ত্বটা যে জানে, শরীর তত্ত্বটা জানে কি, মানে দেহ হইতে আত্মা ভিন্ন, এক নম্বর দেহেতে আত্মবুদ্ধি যে করে তাকে ক্ষেত্রজ্ঞ বলা হবে না। আর চার দ্বিতীয় কথা হল, দেহেতে অবস্থান করে জি ভোগের সাধন করছে, কিন্তু এই দেহেতে অবস্থান করে মোক্ষ সাধন করতে পারে, কিন্তু জীব হল ওই দেহ থেকে পৃথক পৃথক। মোক্ষ ভোগ মোক্ষ সাধনোত্তম শরীরস্য উত্তম, ভোগ এবং মোক্ষ এর সাধনত্ব বিষয় এই শরীরই যে সহায় এটা উক্ত হয়েছে কোথায়, না ভাগবত অদন্তি চৈকং ফলমস্য দীর্ঘা গ্রামে চরা একমরণ্য বাসা হংসাজ একং বৌরূপ বিজয় মায়াময়ং বেদ সবেদ বেদম। মানে ভাগবত বলছে গৃহস্থ যারা বিষয় ভোগ আকাঙ্ক্ষী তারা গৃহস্থ হয়ে গ্রামে চড়া, গ্রামে বাস করে বিচরণ করে গৃহস্থ ধর্ম অবলম্বন করে এই বিষয় ভোগেতে লিপ্ত হয়। আর একম একদল আর অরণ্য বাস, আর একদল অরণ্যে চলে যায়, অরণ্য বাস করে বনবাসী হয়ে যায়, তারা হংস, তারা হল হংস, এরা গৃহস্থ আর তারা হল হংস। হংস মানে দুধ আর ক্ষীরের মধ্যে, জল আর ক্ষীরের মধ্যে জলতাপাত দিয়ে ক্ষীর থেকে নিতে পারে, অসার এবং সারের মধ্যে অসার পরিত্যাগ করে সার গ্রহণ করতে পারে, সে হল হংসস্থান, সে এক। আর ভগবান এক অদ্বিতীয় তত্ত্ব হয়েও এই সংসারে বহু রূপ প্রকাশ করেছেন জগতে, সব মায়াময়। এই মায়াময় যে বহু রূপ জগতে ভগবান সৃষ্টি করেছেন মায়ার দ্বারা, এ যিনি বেদ যিনি জানে সব বেদ বেদম, তিনি বেদের তত্ত্ব জানে। তাহলে মোটামুটি হল, জীব কতগুলি ভোক্তার অভিমান করে তারা বিষয় সংগ্রহের জন্য এই গ্রাম্য জীবন যাপন করছে, আর কতগুলি লোক মোক্ষ সাধনের জন্য আগে ওই দুইটা সাধন করতে পারে, মোক্ষ সাধনের জন্য অরণ্যবাসী হয়ে, এরা হল বৃত্ত এরা হল হংস। এই যে হয়েছে হয়ে ভগবান তিনি মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করে জগতে বহু রূপ প্রকাশ করেছেন, বহু রূপ প্রকাশ করতে কেউ এই রূপ কেউ ওই রূপ কেউ বগিলোক নানা রূপের দিকে চলে যাচ্ছে, আর এরাও আবার ওই জ্ঞান পথ অবলম্বন করে সাধন ভজন করে মুক্তির জন্য বিচরণ করছেন হংসগণ। কিন্তু এই তত্ত্বটা যে জানে সব বেদ বেদ, সে বেদকে জানে। আর যে এই তত্ত্বটা না জানে যে জীবাত্মা হইতে দেহ ভিন্ন একটা কথা এটা জানা চাই, তা নাহলে তার বেদ জানা কিছু হয়, বেদ পড়েও তার কিছু হয়। আচ্ছা, জীবাত্মা হইতে দেহ ভিন্ন, আর এই দেহে থেকে ভোগ করা যায় মোক্ষ লাভ করা যায়, এ একটা জানবার বিষয়। এবং মোক্ষ লাভ করতে হলে ভোগের পথ ছেড়ে দিয়ে অরণ্যবাসী হয়ে অংশধর্ম অবলম্বন করে সার গ্রহণ করে চলতে হবে, আর না হলে বিপরীতে নিতে হবে। এই যে জানবে দেহ হইতে আত্মা ভিন্ন এবং দেহ আত্মা হইতে ভিন্ন হলেও এই দেহের দ্বারা এই ভোগ সাধনও করা যায় আবার মোক্ষ সাধনও করা যায়, এইটা যিনি জানবেন। আর ভগবান এই মায়ার জগৎ, অনেক লোক ভাবে তো মানে এই জগৎটা তো ভগবানই সৃষ্টি করেছেন, আমাদের দেহ তো তিনি করেছেন, ভোগের জিনিস তো তিনি করে, তা করলে কি হবে, কি জন্য করেছেন সে বিষয়টা তো জানতে হবে। এই মায়িক বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি, যেগুলো মায়িক, এই মায়া দিতে হচ্ছেন ব্রহ্ম, যদি ব্রহ্মের দিকে যেতে হয় তাহলে মায়া মায়িক বিষয় ছাড়তে হবে। ব্রহ্মজ্ঞানীর এদিকে ব্রহ্মজ্ঞানীর কথা সে না আওড়ান, কিন্তু তারা ওই মায়িক বিষয় নিয়েই থাকেন, অথচ বলে মায়া কিছু নয়, জগৎ কিছু নয়, জীব কিছু নয়, সবই ব্রহ্ম, এরকম কতগুলি গুরু তারা বলে, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত ওগুলো টেকে না। যাই হোক,
এই জন্য পরিষ্কার করে এখানে আর একটু বুঝিয়ে দিলেন, শরীরাত্ম বাদিতু ক্ষেত্রজ্ঞ ন, ক্ষেত্রের তত্ত্ব জানে তিনি ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র হল দেহ, কিন্তু দেহকে যে আত্মা বলে জানে দেহাত্মবাদী সে ক্ষেত্রজ্ঞ না, সে তো ক্ষেত্রের তত্ত্ব জানলো না, যার ক্ষেত্রজ্ঞ আমি কি করি, শরীরাত্মবাদী তো ক্ষেত্রজ্ঞ ন, ক্ষেত্রত্বে ন তদ জ্ঞান অভাবাত, ক্ষেত্ররূপে তার জ্ঞানের অভাব। আর কেন ক্ষেত্র বলেছেন তাও আমরা শুনলাম ভগবান, যে কেন শরীরকে ক্ষেত্র বললেন, কেন ক্ষেত্রে যেন বিভিন্ন রকম বীজের থেকে প্রবাহ হয় নানা রকম গাছ ফল ইত্যাদি, তেমনি এই শরীরে দুটি বিষয় প্রবাহ হয়, উদ্ভব হয়, একটি হল ভোগ আর একটি মোক্ষ, এই শরীরে থেকেই তা করা যায়। কিন্তু যারা শরীর আর আত্মা এই অভিন্ন মনে করে তারা এই তত্ত্ব জানে না, তারা ওই ভোগকে আর করে, এই জন্য শরীরাত্মবাদী দেহাত্মবাদী একে দৃষ্টিকে কিন্তু ওই ইয়ে বলা হবে না, ক্ষেত্রজ্ঞ বলা হবে, ক্ষেত্রের তত্ত্ব জানে না, কেন ক্ষেত্রত্বে জ্ঞান অভাব, শরীরটাকে ক্ষেত্ররূপে তার জ্ঞানের অভাব, নিজের আত্মার সঙ্গে শরীরটাকে অভিন্ন বলে বিচার করে দিচ্ছে। এই হয়ে গেল আমাদের বলদেব বিদ্যাভূষণ কথা। এখন আমরা অনুভূষণ চুনলিঙ্গের শ্লোকটা আমাদের হয়ে যাবে, শ্রী গীতাগ্রন্থ অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ, ইয়া তিন শক্তি বিভক্ত, কর্মজ্ঞান শক্তি অর্থাৎ প্রথম ছয় অধ্যায় নিষ্কাম কর্মশক্তি গুণাত্মক জ্ঞান পরমাত্মক জ্ঞান লাভের উপযোগী রূপে পরিবেশিত হয়ে আছে, এ তো শুনেই গেলাম। মধ্য সত্যে অর্থাৎ দ্বিতীয় ছয় অধ্যায় পরমাত্মার উপাসনা কি ভক্তি বলিয়া নির্ণয়পূর্বক তাহার মহিমা বর্ণনমুখে উপদিষ্ট হয়ে আছে, এই অনন্যা ভক্তি কেবল শ্রী ভগবানের বশীকারী সমর্থ তাহারই প্রাপক হইয়া থাকে, তার মধ্যে দুটি অনন্যা কেবল সেই ভগবত প্রাপক হয়। আত্মাদি চতুর্বিধ উপাসক মানের যে উপাসনার কথা পাওয়া যায় তাহা কিন্তু তাহাদের আত্মিক প্রবৃত্তি বিনাশকার, তবে যদি ঐতান্তিক ভক্তের প্রসঙ্গ লাভ হয় তাহা হইবে তাহাদের ক্রমশ আত্মাদি কথায় দূরীভূত হইয়া শুদ্ধা ভক্তি লাভ করত, তাহারা শ্রী ভগবানের ভগবানকে পাইতে পারে। আর যোগ এবং জ্ঞানের দ্বারা যারা যুক্ত তারা ঐশ্বর্য জ্ঞানের প্রধান রূপ ঐশ্বর্য প্রধান রূপ অনুভব করত মুক্তি লাভ করে, ইয়াও বলা হয়ে যাচ্ছে বর্তমানে অন্তিম সত্যে অর্থাৎ শেষ ছয় অধ্যায় প্রকৃতি পুরুষ ও তৎসহযোগ হেতু যে জগৎ এবং জগতের ঈশ্বর স্বরূপ সময়ের বিজয় প্রদত্ত হইয়াছে, জ্ঞানের বিশদ বর্ণনের জন্য এই ত্রয়োদশ অধ্যায় দেহ জীব ও পরমেশ্বর স্বরূপ আলোচিত হইয়াছে, দেহাদি ভিন্ন জীবাত্মা দেহ সম্বন্ধের হেতু ও তাহার জীবের অনুসন্ধানের প্রকারও বিচারিত হইয়াছে, এই সকল বিষয় বলিবার অভিপ্রায় শ্রী ভগবান বলিতেছে। এই অধ্যায় প্রথম শ্লোকে অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ প্রভৃতির তত্ত্ব জিজ্ঞাসু হইলে শ্রী ভগবান তাহাকে দ্বিতীয় শ্লোকে উত্তর দিতে আরম্ভ করিলেন, পরপর সব দেবেন। এই প্রশ্নমূলক প্রথম শ্লোকটি কোন কোন টিকাকার গণনা করেন নাই, এই আবার আছে। শ্রী ভগবান অর্জুনের প্রশ্নক্রমে বলিলেন, হে কন্তেয় এই ইন্দ্রিয় প্রাণস শরীর বক্তা জীবের ভোগ্য সুখ ও দুঃখের প্রণয় অর্থাৎ অঙ্কুরোৎপাদ ও ভূমিস্বরূপ, এই জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ ইয়াকে ক্ষেত্র নামে অভিহিত করে। আর এই শরীরকেই আমি দেবতা আমি মানব আমি সুর আমি কৃষক ইত্যাদি প্রকার অজ্ঞগণ কর্তৃক আত্মভেদে প্রীতমান হইলেও যিনি শয্যা ও আসনাদির ন্যায় আত্মার ভিন্নত্ব ও আত্মার ভোগ ও মোক্ষ সাধনের বিষয় অবগত আছেন, অর্থাৎ বেদ্য শরীর হইতে তাহার জ্ঞাতাকে ভিন্নরূপে উপলব্ধি করেন, এই তত্ত্বজ্ঞকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের স্বরূপ বিষয় অভিজ্ঞ ব্যক্তিগণ ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করিয়া থাকে। এই শরীর যে ভোগ ও মোক্ষ সাধনের উপায় সে সম্বন্ধে শ্রীমদ ভাগবত বলা যায়, ওই অগন্তি চৈতন্য শ্লোক, অর্থাৎ কাম গৃহস্থগণ ইয়ার দুঃখরূপে একটি ফল ভোগ করে এবং হংস অর্থাৎ বিবেকী অরণ্যবাসী সন্ন্যাসীগণ ইয়ার সুখরূপ ফল ভক্ষণ করিয়া থাকে, এই পূজনীয় গুরুবর্গের সাহায্যে ইয়া এক পরমানন্দময় পুরুষেরই মায়াশক্তির প্রভাবে বহুরূপে উদ্ভূত ইয়া অবগোচর হইতে পারেন। তিনি প্রকৃত প্রভাবে বেদের তত্ত্বার্থ অবগত হইয়া থাকেন। শরীরকে যারা আত্মা বলিয়া জানেন তাহাকে ক্ষেত্রজ্ঞ বলা যায় না, কারণ তারা শরীরকে ক্ষেত্র বলিয়া জানেন না। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে শ্রী ভগবান স্পষ্টই বলিতেছেন যে এই শরীরই ক্ষেত্র এবং এই ক্ষেত্রতত্ত্ব যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ বদ্ধ জীবের ভোগায়তন শরীরকেই ক্ষেত্র বলা হয় এবং যিনি এই দেহকে বদ্ধাবস্থায় ভোগসাধক ও মোক্ষ সাধনময় বলিয়া জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। শ্রী চক্রবর্তী পাদের চিন্তা মর্মেও পাওয়া যায় ইন্দ্রিয়গণের সহিত শরীর ভোগায়তন ক্ষেত্র, অর্থাৎ সংসার বৃক্ষের প্রণভূমি বন্ধন দশায় আমি আমার অভিমান নিজ সম্বন্ধেই জানে, কিন্তু মোক্ষ দশায় আমি ও আমার অভিমান রহিত হইয়া রহিত অর্থাৎ নিজ সম্বন্ধ রহিত তিনি জানেন। এই উভয় অবস্থায় জীবকে ক্ষেত্রজ্ঞ বলে, কৃষকের ন্যায় তিনি ক্ষেত্রজ্ঞ ও তৎফলভোক্তা। এই পর্যন্ত আমরা শুনলাম। এরপরে আরেকটি শ্লোক আসছে, ক্ষেত্রজ্ঞং চাপিমান বৃদ্ধি সর্বক্ষেত্রে শুভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানং তজ্জ্ঞানং মতং মম। সে ভারত অর্জুনকে বিভিন্ন সম্বোধন করেছে, তো এখানে ভারত সর্বক্ষেত্রে যুগ এই তোমা দেহেরূপ ক্ষেত্রেতে তুমি জ্ঞান লাভ করে তুমি ক্ষেত্রজ্ঞ, আর সর্বক্ষেত্রে মান অপি ক্ষেত্রজ্ঞ বৃদ্ধি সমস্ত ক্ষেত্রের বিষয়ে আমি জানি। একটি জীব তার নিজের দেহ সম্বন্ধে জানে আর আমি সকলের সম্বন্ধে জানি, সেই জন্য ক্ষেত্রজ্ঞ মান বৃদ্ধি সর্বক্ষেত্রে শু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহরূপ ক্ষেত্র জীব ঈশ্বরূপ ক্ষেত্রজ্ঞ। এখন দুইজন ক্ষেত্রজ্ঞ হল, জীব হল ক্ষেত্রজ্ঞ আবার ঈশ্বর হল ক্ষেত্রজ্ঞ। যদ জ্ঞানম এই তিনি যে জ্ঞান তদ জ্ঞানম মম মতম এই জ্ঞানই হল জ্ঞান। তুমি যে একটা প্রশ্ন করেছো জ্ঞান কাকে বলে, এই হল আসল জীবের ক্ষেত্রজ্ঞ বিচারটা লাভ করতে হবে, আর আমি যে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমার জ্ঞানটাও লাভ করছে। এই আমার তাদের উভয় যদি শুদ্ধ জীবের জ্ঞান এবং আমার জ্ঞান যদি লাভ করতে পারে সেই জ্ঞানই জ্ঞান। আর দেহাত্মবাদীও জ্ঞানী নয় আর আমার কথাও জানে না যে সেও জ্ঞানী নয়। শ্রীমদ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এই শ্লোকে, ক্ষেত্র বিচারে ও ক্ষেত্রজ্ঞ বিচারে তিনি তিনটি তত্ত্ব দেখিতে পাইবে। ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা, সেই তিনটি তত্ত্বের নাম ঈশ্বর জীব ও জড়। তিনি চৈতন্য শিক্ষামৃত একে দিয়ে প্রথম আরম্ভ করেছেন, যে মত এক একটি শরীরে জীবাত্মারূপ এক একটি ক্ষেত্রজ্ঞ আছে, তদ্রূপ আমাকেই সমস্ত জগতের প্রধান ক্ষেত্রজ্ঞরূপ ঈশ্বর জানিলে আমার ঐচিক শক্তির দ্বারা আমি পরমাত্মরূপে সর্বক্ষেত্রজ্ঞ। এইরূপ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ তত্ত্ব বিচারপূর্বক যাহাদের কৃতত্ব বোধ হয় তাহাদের জ্ঞান এবং জ্ঞানই বিজ্ঞান। এরপরে আমি বলদেব বিদ্যাভূষণের অনেক বড় টিকা, এটা আমরা কাল শুনব।
আমাদের পরমারত্য বস্তু এই গৌর সুন্দরের আবির্ভাব স্বভাবত আবির্ভাব তিথির পূর্ব দিন অধিবাস বাসর হয় এবং দোলযাত্রা সম্বন্ধে সেদিন বর্ণী উৎসব বা চাচর হয়ে থাকে। আর এবারে আজকে দুদিন পূর্ব থেকে অর্থাৎ আজ এবং কাল মহাপ্রভুর আবির্ভাবে
শুদ্ধ অবস্থাটা কিরূপ ছিল, কোন অবস্থায় মহাপ্রভু এসেছিলেন এইটা আমরা শ্রবণ করব। তারপরে তার আবির্ভাবের কথা শ্রবণ করব। তিনি আবির্ভূত হয়ে আমাদেরকে কি দিলেন সেটা শ্রবণ করব। মহাপ্রভুর কথা শ্রবণ করবার লোক খুব কম। তার প্রধান কারণ হয় লোক মনে করে মহাপ্রভুর কথার দ্বারা আমাদের কোন লাভ নাই। লাভ নাই বলতে তারা এই বিচার করে জগতের ক্ষেত্রে যেটাকে তারা লাভ বলে মনে করে সেইটা হবে না বলে মনে করে। কিন্তু বস্তুত ঘটনাটা মহাপ্রভুর কৃপা লাভ হলে সবই লাভ হয়। গীতায় যেমন বলেছে যা লাভ করে আর অপর কোন লাভ তার চেয়ে শ্রেষ্ঠ থাকে না, মহাপ্রভুর কৃপাতেও তাই হয়। কিন্তু মহাপ্রভুর আলোচনা কথা আলোচনা করবার লোক বিরল আর আলোচনা শুনবার লোক। নিজামী গ্রন্থেতে আমরা সাধারণত মহাপ্রভুর কথা পাই, একখানি হল শ্রী চৈতন্য ভাগবত, একখানি চৈতন্য মঙ্গল, আর একখানি হল চৈতন্য চরিতামৃত। এই তিনখানি গ্রন্থই চৈতন্য দেবের বিবাহ গ্রন্থ। তবে এর মধ্যে চৈতন্য চরিতামৃতখানি দার্শনিক সিদ্ধান্তই পরিপূর্ণ, আর এ দুখানি বিশেষ করে লীলা গ্রন্থকে অবস্থান করে। তাহলে এই যে তিনখানি গ্রন্থ বাংলা ভাষায় লিখিত হয়েছে বলে বাঙালিও অনাদর করছে, অন্য লোক তো কাকর। কিন্তু এ তো ভাষায় কিছু আগে যায় না, এর বিষয়বস্তু নিয়েই হল মূল্য। অনেক কথা অনেক আসতে থাকতে পারে কিন্তু বিচার মূল্যটা কি এইটাই হবে প্রধান বিচার। এই গ্রন্থ নিয়ে গোস্বামী প্রভু সৎসঙ্গ করেছিল, রূপ গোস্বামী প্রভু সনাতন গোস্বামী প্রভু কত গ্রন্থ লিখল। মূল উপাদান তো এই চৈতন্য লীলা, তার মধ্যে যে এত রহস্য ছিল সেটি লোকে জানতে পারত যদি না তারা উদ্যাপন করতেন। তো যাই হোক, আমরা আজ এবং কাল যদি এই মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব অবস্থা শ্রবণ করব। কেন এখনকার অনেক লোক মনে করে মশাই নয় যে এখন খোল কর্তাল নিয়ে কীর্তন করলেই হয়ে যাবে, তারা রাজনৈতিক দিকটা সামাজিক দিকটা অর্থনৈতিক দিকটা একভাবে বিচার করে, বিচার করে ওই রকম তাদের মনে উদয় হয়। কিন্তু আমরা শুনতে পাব যে মহাপ্রভু যে সময় এসেছিলেন এর চেয়েও রাজনৈতিক আকাশ ঘনঘটার ছিল, সামাজিক অবস্থা এর চেয়েও বিশৃঙ্খল ছিল, আর অর্থনৈতিক যে কৃষ্ণতা এখন যা আছে তার চেয়েও, আর ধর্মকর্ম সম্বন্ধে এখন যেমন নানা মত বিচার হয়ে নানা রকমের মতভেদ সৃষ্টি হয়েছে মহাপ্রভুর পূর্বেও। সুতরাং বর্তমান কোন অবস্থা নিয়ে আমরা বলতে পারব না এইরকম অবস্থা মশাই মহাপ্রভুর সময় ছিল, মহাপ্রভুর সময় ছিল সে ঘোর বিপদের দিন ছিল। সেই বিপদের দিনে যদি মহাপ্রভু কৃপা করে দীপকে উদ্ধার করতে পারেন তাহলে আর কি এগুলো এখন। আজকে আমরা চৈতন্য ভাগবত শুনব, সেই জন্য চৈতন্য ভাগবত সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের রচয়িতা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু যে গান করেছেন সেইটি একটু প্রথমে শুনে দিয়ে তাৎপর্য ওরে মূঢ়লো শুন চৈতন্য মঙ্গল কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাকি সর্ব মঙ্গল চৈতন্য লীলার জাতি জানিয়ে মহিমা জাতি জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবত যত ভক্তি সিদ্ধান্তের সার ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে ইহা জানি করিয়া উত্থা চৈতন্য মঙ্গল শুনে যদি পাশণ্ডি জব দেহ মা বৈষ্ণব হয় ততক্ষণ এই গ্রন্থকারে নিজের প্রশংসা নয় চৈতন্য চৈতাম্বিতকারে যুক্তি করে চৈতন্য মঙ্গল শুনে যদি পাশণ্ডি জব দেহ মা বৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যে রচিতে নারে ওইতে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য বৃন্দাবন দাস পদে প্রতি নমস্কার ঐতে গ্রন্থ করিও তারিদা সংসার এই বেলা অনেক কথাই আছে অনেকগুলি প্রভুপাল এখানে উদ্ধার করেছেন সেগুলি সব আর আলোচনা এখন করতে চাই না তবে চৈতন্য ভাগবতের দ্বিতীয় অধ্যায়তে যে মহাপ্রভুর আবির্ভাব পূর্ব অবস্থা বর্ণিত হয়েছে তাই আমরা এখন শ্রবণ করছি চৈতন্য ভাগবত আদিখণ্ড দ্বিতীয় অধ্যায় জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর জয় নিত্যানন্দ গদাধরীর জীবন জয় জয় অদ্বৈতাদী ভক্তের স্মরণ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনলে চৈতন্য কথা ভক্তিদত্ত কিন্তু মানুষ তো এখানে নাই যে চৈতন্যদেবের কথা শুনলে ভক্তি হবে আমরা সেই ভক্তি চাই এই অবস্থায় তো মানুষ নাই কেন নাই না ভক্তি হলে যে আমাদের সমস্ত লাভ হবে সেটা তো আমরা বুঝি ভক্তি যে সর্বশ্রেষ্ঠ লাভ যে ভক্তি হলে ভগবান লাভ হয় আর ভগবান লাভ হলে আর তার কি বাকি থাকে সেটির বাকি থাকে না কিন্তু এই অবস্থায় তো মানুষ নাই কিন্তু শুনতে শুনতে এই অবস্থায় মানুষ আসতে পারে পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার অরুণ জীবায় গৌরচন্দ্র অবতার মহাপ্রভুর বন্দনা করতে গেলেই মহাপ্রভুর গোষ্ঠীর সঙ্গে ভক্তের সঙ্গে বন্দনা করতে হবে আর মহাপ্রভুর অবতারটির এই একটি বিশেষত্ব যে মহাপ্রভু শুধু একক আসেন না সপার্ষদ সমস্ত ভক্ত নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন আর সমস্ত ভক্তের দ্বারা বিভিন্ন অবস্থায় অবস্থিত লোক যে কিভাবে হরিভজন করে হরিভাগবত লাভ করতে পারে তার আদর্শ রেখেছে যত রকম অবস্থায় মানুষের হতে পারে সব অবস্থার মধ্যেই মহাপ্রভু সব ভক্ত রেখে এবং তত্ত্ব অবস্থার থেকে তাকে আকর্ষণ করে হরিভাগবত নিয়ে এইরকম একটা সপার্ষদ গৌর লীলা আর কোথাও পাওয়া যায় এই জন্য ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় আর শুনিলে চৈতন্য কথা ভক্তিবোধ হয় শেষ আবার বললেন পুনঃ ভক্ত সঙ্গে প্রভুপদে নমস্কার, স্বরূপ জীবায় গৌরচন্দ্র অবতার, জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিক্রম নিত্যানন্দ। প্রথম নম্বরই মহাপ্রভু বলতে গেলে নিত্যানন্দ আছে, অবিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুপত্ত। সেজ্ঞ তত্ত্বে কৃপা হল এবং হৃদয়কে সব তত্ত্ব সত্যি হয় তা নাই, তত্ত্বজ্ঞানটাই তো অভাব হয়ে জগতের এই অমঙ্গল। মানুষ সেখানে সেখানে দৌড়াচ্ছে এবং নানা রকমের চেষ্টাও করছে, আসল বিষয় যে তত্ত্ববস্তু কোথায়, নৃতম গুহায়া সর্বোচ্চ তত্ত্ব, নৃতম গুহায়া, গুহা তো পর্বতে থাকে, সকল পর্বতে গুহা থাকে না, কোন পর্বতে গুহা থাকে, আবার সেই গুহা থাকলেও তার তো সামনে পড়ে নাই যেখানে সেখানে, নৃতম গুহায়া। এই জন্য মহাজন জৈনগত আজ একটা জগতের সর্বোচ্চ মত প্রচার হয়েছে, যত মত তত পথ, সিনেমাও বেরিয়ে গেছে, আর লোকে তো একবার আন্তর্জাতিক প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু আমরা তাকে যা দেখি তাকে দেখতে পাই পথ মহাজন জৈনগত পথ, সেইটি মাত্র পথ, এ পথে মহাজন দিয়েছেন। আর এ কথাটাকে ছেড়ে দিয়ে যে যে একটা মত করবে সেটি একটা পথ হবে, কিসের পথ হবে, পথটা কি, লোক হয়তো দৃষ্টান্তে বলবে একটা বাড়িতে ঢুকতে গেলে তার পাঁচটা দরজা, সে দরজা দিয়ে ঢুকবে, কিন্তু দরজাটা তো একটা বাড়ি হওয়া যায়, মূল বিষয় কি আগে নির্ণয় হোক, তত্ত্বটি আগে নির্ণয় হোক, তার দরজা কর্মীকে দেখতে হবে তো, তিনি মূল বিষয় ভগবান, তিনি নিজে বলছেন বাচ্চা অহম এক হয়ে গেলে, তিনি বলছেন একমাত্র ভক্তির দ্বারাই জানতে, অন্য কিছুতে হবে না, সাধারণ বিমান যোগ ন সাহিত্য ধর্মোৎসব নসাধ্যায় তপস্যায় যথা ভক্তি মমতি, তাহলে দরজা করলে দেখুন দরজা দিই হবে, বাড়িতে দরজা থাকবে বলছি দশটাই দরজা থাকবে, কিন্তু সেই বাড়িতে আমার ঢুকতে হবে কিনা দেখতে হবে তো, আমি যে জায়গায় যেতে চাচ্ছি তার দরজা আমাকে দেখতে হবে, সে তার যেতে চাচ্ছি ভগবানের কাছে, ভগবানের পাৎপর্য লাভ করবে, সেই পাৎপর্য যে পথে লাভ হবে সেই পথটা তো আমাকে দেখতে হবে, এটা তো ভগবান যাকে লাভ করব তিনি বলছে আমার একয়া বাচ্চা লক্ষ্য, আমি এক অনন্য মুক্তির দ্বারাই দেখবো, অন্য কোথাও নয়, ফুল অন্য কোথায় নাই, এখানে তো বলে নশা দৈতিক মানুষ যোগ নসাঙ্ক ধর্ম উৎসব ওইখানে স্পষ্ট করে দিলেন, তারই ভগবত প্রাপ্তির পথ একটা, সেটা হলো ভক্তি, ভক্তি ছাড়া ভগবত প্রাপ্তি আর কিছুতে হবে না, তবে আপনি স্বর্গ চান, আপনি যাজ যজ্ঞ কর্মকাণ্ড অবলম্বন করুন, মোক্ষ চান জ্ঞান পথ বা যোগ পথ আপনি অবলম্বন করুন, বা নানা রকম পুণ্য ফলে নানা রকম ঐশ্বর্য লাভ করতে চান করতে করুন, তপস্যা করুন, যা করেন করুন, এরকম যদি পৃথক পৃথক বস্তু লাভের জন্য পৃথক পৃথক সাধন করেন তাহলে আপনি পদ ভিন্ন ভিন্ন বলতে পারেন, কিন্তু ভগবত প্রাপ্তির পথ একটা, এ আর অন্য হবে, আপনি তপস্যাই করুন, নারাধিত যদি হলি তপস্যার তপস্যা, হরি যদি আরাধিত না হল তপস্যার কি, আর আরাধিত যদি হলি তপস্যার তত্ত্ব, আর হরি আরাধনা যদি হল তপস্যার তত্ত্ব, মানুষ তো যারা এখানে বাস করছি
আমরা তো সব বিভ্রান্ত হয়ে পড়েছি। বিভ্রান্ত লোকের বিজ্ঞান দেওয়া এ সহজ কথা নয়। বারবার তাকে বলা হবে এইটা বুঝবো, আর সে ঘুরি ঘুরি বলবো না না এটা প্রশ্ন কি করবে। তার তো বিভ্রম হয়ে গেছে, সে পূর্ব দিকটাকে এখন পশ্চিম বলে, এখন সেখানে কর্তব্য হচ্ছে যে তাহলে আজকে আর হবে না, একজন থাকুন ভোরবেলা সূর্য পর্যন্ত হতে বলুন তো বলে পূর্ব দিকে, তো ভোরবেলা সূর্য দেখলে বুঝতে পারবে এইগুলো যদি সূর্য ওঠে তাহলে একজন পূর্ব দিকে অবস্থা। তারপর তিনি সকালবেলা সূর্যোদয়কে তাকে দেখাতে দেখুন সূর্য কোন দিকে উঠেছে, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকেই সূর্য ওঠে, পশ্চিমে উত্তরে দক্ষিণে হয় অর্থ যায় বটে পশ্চিমে ওঠে বুঝবি, এই করে তবে তেমনি রাস্তা ভ্রম হয়েছে। তাকে প্রথম বলতাম যাবেন কোথায়, ভ্রম হয়েছে রাস্তা, কিন্তু যাবে কোথায় জিজ্ঞেস করত। যদি ভগবত তাৎপর্য লাভ করতে চায় তাহলে ওই রাস্তা, আর যদি অন্য দিকে যেতে চায় তাহলে অন্য রাস্তা, রাস্তার অভাব আছে। হাওড়া স্টেশনে নামলে নামলে পরে কত বাস, কত ট্যাক্সি, কত রিক্সা, কত রকম দাঁড়িয়ে আছে, আপনি যেতে পারেন যে কোনো যান অবলম্বন করে, কিন্তু কোথায় যাবেন এইটাকে ঠিক করুন, গন্তব্যটা ঠিক করুন। এই গন্তব্যেই তো লোকের মতো ভ্রম হয়ে রয়েছে, সেই মতো ভ্রম না কাটা পর্যন্ত হবে না, তত্ত্বজ্ঞান বেশি দিয়ে দিতে হবে না। তাই মহাপ্রভু বলছেন যেই তত্ত্বদেরটা সেই গুরু হয়, তত্ত্বকে গুরু করে তত্ত্বটা আগে যান, তাহলে পরে সে না তত্ত্বে তিনি নির্ণয় হবে, পথ নির্ণয়। ব্রহ্মাদি উৎপত্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্র দেবে ভাগবত এই ব্রহ্মা যে চারিদিকে চারিদিক বললেন বা ব্রহ্মার নিকট যে ভাগবত ভক্তি লাভ করলেন সে তো কৃষ্ণের কৃপা হয়। এমনি কিন্তু লোক দেখা যায় সকলেই ওই জয়গুরু জয়গুরু গুরু কৃপায় কেবল এগুলো বল, কিন্তু সে কথা বিশ্বাস নেই, গুরু কৃপায় কেবল তাহলে দেখো এটা কোথায় ভাগবত এখানেও তো বলেছে কৃষ্ণের কৃপাতে তত্ত্বের স্ফূর্তি হবে, এমন যে ব্রহ্মা তার নাভি পর্যন্ত উদ্ভূত হয়েছে, বহু তপস্যা করেছে, তথাপি কৃষ্ণ কৃপা না হওয়া পর্যন্ত তিনি কিছু বুঝতে পারেন, যখন কৃষ্ণ কৃপা হলেন তখন এই কিন্তু আসল কথা। ভগবত কৃপা বেশি রেখে ভগবত তত্ত্ব জানা যায় না, আর ভগবত কৃপা এই গায়ের জোরেও আদায় করা যাবে। গায়ের জোর কেন, এ বিদ্যার জোর, বুদ্ধির জোর, ধনের জোর, বলের জোর, তপস্যার জোর কোন জোরে হবে, কোন জোরে বলে হবে, কেবলমাত্র ভগবানের কৃপা সাপেক্ষ জিনিস ভগবানের শরণাগতি মূলেই লাভ করছে, অন্য জায়গায় হবে তাও আমার কথা। ভগবান হলেন এই বস্তু না শুনে শরণাগত হইলাম যে ও কাজ, তাহলে কি করে হবে, যাকে পক্ষে হবে সেখানে শরণাগত। ভগবান গীতা গীতা তো সকলে পড়ে, গীতায় তো ভগবান বলে দিয়েছে যে তুমি নানা দেশের আমাদের ভারতবর্ষে হচ্ছে কি সমস্ত লোক নানা মত নানা পথের কথা শুনে, সুতরাং তাদের তোকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই একটি কথা আছে যে মতেই যাও যে পথে যায় এরাই যাবে, কোনো চিন্তা নেই যাও ভগবান যাও, এ বলে তাকে বাড়ি ফিরিয়ে দেখা যেতে পারে। কিন্তু বস্তু তো ভগবত প্রাপ্তিতে তাতে হবে না, ও সান্ত্বনায় কি হবে, ওরকম একটা মানুষের মনে সান্ত্বনা দিলেই কি হবে, আসল বিষয় হচ্ছে ভগবানের তত্ত্বটি আগে জানা, কি ভগবান। আমরা তো এদেশের লোক নানা বিষয় জানি, কিন্তু এই পাশ্চাত্য দেশের লোকগুলো, এই সাহেবগুলো যে যে মায়াপুরে আছে, ওরা কিন্তু এক খ্রিস্টান ধর্ম জানত বা না জানত, তাই বলি যে সবাই জানে তা নয়, চাকরি কে কদিন যায় তারও ঠিক নাই আনার। কিন্তু আমাদের ভারতবর্ষের তো এই অবস্থা নয়, কালী মন্দির একবার যাচ্ছে, শিব মন্দির একবার যাচ্ছে, ওখানে মনসার ওখানে একবার প্রণাম করছে, এই সব জায়গায় করে কমে এমন ভাবে তাদের সংস্কার হয়ে গেছে, তাদের যদি এখন বুঝাতে হয় এখানে ওখানে ঘুরছেন কেন, নানা জায়গায় ঘুরছেন কেন, এক কৃষ্ণই ভগবান, কেউ বলে এক কৃষ্ণ ভগবান, এরা কি চাল না, এরা কি ভগবান নয়, যা তারা বায়স হয়ে আছে, যার সংস্কার তাদের চোখে একেবারে নিবদ্ধ করে রেখেছে, যেহেতু কিছুতেই তারা জানতে পারবে না, সেই কিছুতেই জানতে পারবে, তাহলে ভগবত জানলে কি করে, এই সংস্কারের হাত থেকে রক্ষা করতে হলে তবে তো। এই জন্য একটা কি বলে ওকে, এই অসুখ কিছু করলে ডাক্তার হয়েছে, তারপর জিজ্ঞেস করে নানা রকম বিবাদের মশা চেষ্টা করে যন্ত্রণা করছে, ইয়ে হচ্ছে, অমুক করছে, তমুক করছে, এই শুনে শুনে দেখলো যে একটা আগে একটা জোলাপ দেয়, একটা জোলাপ দেয়, জোলাপ দিলে ওই কতগুলি মলটল সব বেরিয়ে গেলে তখন অনেকটা জ্বরও কমে আছে, মাথার যন্ত্রণাও কমে আছে, অনেক কমে আছে, বুঝেছেন না। তেমনি এই শুদ্ধ ভক্তি ধর্ম শ্রবণ করতে হলে কিন্তু আগে জোলাপ ব্যবহার করতে হবে, যে জোলাপে ওই যা সব জমে গেছে মগ ওইগুলো সব বের করুক আর, তবে হবে। কিন্তু জোলাপও তো আবার মানুষে ওই মাইল চায়, তার তো হবে না, তার দরকার জয়ফলে বড়ি, সে এখন যদি সামান্য দুটো বুটি কৃষকগুলির বুটি চায় তাকে কি হবে।